বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 28 জুলাই, 13 শ্রাবণ এবং ফার্সি 6 মোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/irib বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরাক ও সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে অবৈধভাবে ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান চালাবে ডিবি পুলিশ, এ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন।
ডলার সংকটের কারণে বাংলাদেশে অর্থনীতি চাপের মধ্যে রয়েছে। ডলার সংকটের এই প্রেক্ষাপটে অবৈধভাবে ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা সংস্থাটির প্রধান মোহাম্মদ হারুন রশিদ আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান।
দৃষ্টিপাতের পর থাকবে ছোট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। এরপর প্রান্তিক আয়োজনে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আফগানিস্তানের কাছ থেকে হিরমান্দ নদীর ন্যায্য হিস্যা আদায় করতে পররাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রণালয়কে প্রেসিডেন্ট রাইসির নির্দেশ। ইরাকের প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে মোহাম্মদ সুদানির নাম ঘোষণা। প্রতিবাদে পার্লামেন্ট ভবনে মুক্তাদাপন্থীদের বিক্ষোভ। ডলার কেনাবেচায় কারসাজির প্রমাণ পেলে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হবে, বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি। এবং ইডির হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূলের মহাসচিব ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি আফগানিস্তানের কাছ থেকে হিরমান্দ নদীর ন্যায্য হিস্যা আদায় করার কাজে আরও বেশি সক্রিয় হতে পররাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। বুধবার তিনি মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দিয়ে বলেন, আফগান সীমান্তবর্তী ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের পানির চাহিদার প্রতি লক্ষ্য রেখে হিরমান্দ নদীর পানির হিস্যা আদায় করতে হবে। আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে হিন্দুকুশ পর্বতমালায় হিরমান্দ বা হেলমান্দ নদীর উৎপত্তি। এটি আফগানিস্তানের উপর দিয়ে প্রায় 700 মাইল প্রবাহিত হওয়ার পর ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের হামুন জলাভূমিতে পড়েছে। 1972 সালে আফগানিস্তান ও ইরানের তৎকালীন সরকার হিরমান্দ নদীর পানি বণ্টন চুক্তি সই করেছিল। ওই চুক্তি অনুযায়ী ইরান প্রতি সেকেন্ডে 26 ঘনমিটার এবং প্রতি বছর 82 কোটি ঘনমিটার পানি পাবে বলে কথা ছিল। তবে বিভিন্ন ঋতুতে পানি প্রবাহে তারতম্য থাকার কারণে এই চুক্তিতে এ সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছিল। 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর থেকে তালেবান সরকার ওই চুক্তি মেনে চলবে বলে প্রতিশ্রুতি দিয়ে আসছে। তবে দৃশ্যত নদী থেকে প্রয়োজনীয় পানি পাচ্ছে না ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে একটি ভালো শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ইরানের সংকল্পে কারো সংশয় থাকা উচিত নয়। তিনি আরও বলেছেন, আমেরিকা বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করলে একটি ভালো চুক্তি সই করা অবশ্যই সম্ভব। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে প্রায় দেড় বছর ধরে পাশ্চাত্যের সঙ্গে ইরানের যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে তাতে মধ্যস্থতা করছে ইইউ। এ আলোচনা সম্পর্কে বোরেল সম্প্রতি লন্ডন থেকে প্রকাশিত দৈনিক ফিনান্সিয়াল টাইমস একটি নিবন্ধ লেখেন। ওই নিবন্ধের বিষয়বস্তু প্রকাশিত হওয়ার পর বুধবার বিকেলে টেলিফোনে বোরেলের সঙ্গে কথা বলেন আবদুল্লাহিয়ান। তিনি বোরেল ও তার সহকারী এনরিকো মুরাকে ধন্যবাদ জানিয়ে বলেন, কেউ যেন এ কথা না বলে যে ইরানের চুক্তি করার ইচ্ছে নেই, বরং ইরানের সদিচ্ছা থাকা সত্ত্বেও আমেরিকার একগুঁয়েমির কারণে চুক্তি করা সম্ভব হচ্ছে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, বর্বরতার মাধ্যমে বর্ণবাদী ইসরায়েল তার ধ্বংস ঠেকাতে পারবে না, এই অনিবার্য পরিণতি থেকে রেহাই পাবে না। জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনের জেরিকো শহরে বুলডোজার দিয়ে ফিলিস্তিনিদের ছয়টি বাড়ি ধ্বংসের প্রতিক্রিয়ায় এক টুইটে তিনি একথা বলেন। গতকাল বিকেলে ওই ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলি বাহিনী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করে বলেছেন, পূর্ব জেরিকোতে ইসরায়েলি সেনাবাহিনীর তাণ্ডব, ইহুদিবাদীদের প্রতিদিনের ধ্বংসযজ্ঞ, হত্যা, গুলিবর্ষণ, ধরপাকড় ও নৃশংসতার একটি দৃষ্টান্ত মাত্র। ফিলিস্তিনিদের নিষ্পাপ শিশু, গাছপালা ও কৃষি জমিও ইসরায়েলি বাহিনীর বর্বরতা থেকে মুক্ত নয়। কানআনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন ও সহযোগিতায় এই বর্বরতা চলছে, তবে বর্বরতা চালিয়ে ইসরায়েল তার অনিবার্য পরিণতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না। গত সোমবারও ফিলিস্তিনের পশ্চিম তীরের আল খলিল শহরের দক্ষিণাংশে ফিলিস্তিনিদের তিনটি বাড়ি ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী। ইরাকের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে প্রভাবশালী রাজনীতিবিদ ও আলেম সৈয়দ মুক্তাদা সাদর বলেছেন, আপনাদের বার্তা পৌঁছে গেছে, এবার ঘরে ফিরে যান। তিনি এক টুইটে আহ্বান জানান। প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মোহাম্মদ সুদানির নাম ঘোষণার পর গতকাল শত শত মানুষ রাজধানী বাগদাদের তাকরির স্কোয়ারে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর তারা কঠোর নিরাপত্তা বেষ্টিত পার্লামেন্টের ভেতরে প্রবেশ করে সেখানেও বিক্ষোভ দেখান। এরপরই মুক্তাদা সাদর এক টুইটার বার্তায় বলেন, আপনাদের বিক্ষোভে দুর্নীতিবাজদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে, বার্তা পৌঁছে গেছে, আপনারা এখন দুই রাকাত নামাজ পড়ে ঘরে ফিরে যান। তিনি আরো বলেন, মোহররমের জাগরণ হল সংশোধন হওয়ার আন্দোলন এবং অন্যায় ও দুর্নীতির বিরোধিতা করা। এই বার্তা পাওয়ার পরপরই পার্লামেন্ট ভবন ত্যাগ করেন মুক্তাদা সাদরের সমর্থকেরা। গত অক্টোবরে ইরাকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো সরকার গঠন করতে পারেনি। সংসদে মুক্তাদা সাদরের নেতৃত্বাধীন দলের বড় ধরনের প্রতিনিধিত্ব রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা জানিয়েছেন যে দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে পড়েছে। এর আগে রাশিয়ার সেনারা বলেছিল, সম্পূর্ণ অক্ষত অবস্থায় এই বিদ্যুৎ কেন্দ্র তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এরপর ইউক্রেনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হল। সোভিয়েত আমলে নির্মিত তাপ বিদ্যুৎ কেন্দ্রটির নিয়ন্ত্রণ রাশিয়ার সেনাদের হাতে চলে যাওয়ার অর্থ হচ্ছে তিন সপ্তাহের মধ্যে এটি তাদের প্রথম কোনো কৌশলগত স্থাপনা দখল। জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি এরিস্টোভিচ বলেন, রাশিয়া এখন দক্ষিণের তিনটি অঞ্চল মেটিটোপল, ঝাপোরোজোইয়া এবং খেরসনে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করছে। এদিকে খেরসনে দিনিপ্রো নদীর উপর নির্মিত সেতু ধ্বংসের জন্য ইউক্রেন বোমা বর্ষণ করেছে। এর আগে রাশিয়া বলেছিল তারা এই সেতু পার না হয়ে বরং নিজেদের তৈরি করা পন্টুন ব্রিজ দিয়ে দিনিপ্রো নদী পার হবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচন যখন তীব্র প্রতিযোগিতামূলক ও হাড্ডাহাড্ডি হয় তখন ভোটের শেষেই মারামারি হয়। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপের প্রথম দিনে গণফোরামের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ঢাকা থেকে বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন যখন তীব্র প্রতিযোগিতামূলক ও হাড্ডাহাড্ডি হয় তখন ভোটের শেষেই মারামারি হয়। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সাথে সংলাপের দশম দিনে গণফোরামের সঙ্গে আলাপকালে সিইসি এমন মন্তব্য করে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে সংলাপে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর, রাশেদা সুলতান, আনিসুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হামিদ খান এবং নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির খন্দকার উপস্থিত ছিলেন। সংলাপের দশম দিনে সিইসি আজ উদাহরণ দিয়ে বলেছেন, যখন হাড্ডাহাড্ডি নির্বাচন হয় তখন ভোটের শেষে একটা মারামারি হয়। কালকেও হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে হাবিবুল আউয়াল বলেন, দেশের রাজনীতি আপনারা নিয়ন্ত্রণ করেন, আমরা কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু ভোটের বাক্স, একটা ভোটার গিয়ে ওখানে কাগজটা ফেলবে, দায়িত্বটা আমাদের সীমিত। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি জানিয়েছে, বর্তমানে দেশে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা রয়েছে, সেটি ক্ষমতাসীন রাজনৈতিক জোটের দলগুলো ছাড়া অন্যান্য রাজনৈতিক দল এবং জনগণ বিশ্বাস করে না। বাংলাদেশ ন্যাপের পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, নির্বাচনের ওপরে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি জনগণও সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে। এবতাবস্থায় নির্বাচন কমিশনকে গণতন্ত্রের স্বার্থে সুস্থ ধারার রাজনীতির প্রয়োজনে সর্বাগ্রে স্বচ্ছ, প্রশ্নমুক্ত, গ্রহণযোগ্য একটি নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্বাচন ব্যবস্থায় জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ ন্যাপ যে কোনো মূল্যে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে ডলার কেনা বেচায় কারসাজির প্রমাণ পেলে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। তিনি বলেন, ডলারের বাজার স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে, একাজে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। আজ দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন FBCCI এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন সহ সংগঠনের সদস্যরা দেখা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে। এরপর বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের একথা বলেন। সিরাজুল ইসলাম বলেন, ডলারের দামে এই অস্থিরতা ঠেকাতে উদ্যোগ নিতে গভর্নরকে অনুরোধ করেছেন FBCCI এর প্রধান। ভারতের পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন বা SSC নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূলের মহাসচিব ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরও বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন বা SSC নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূলের মহাসচিব ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সংক্রান্ত তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, পার্থ দ্বারা হাতে থাকা দপ্তরগুলো আপাতত আমার হাতে থাকছে, ওকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে যতক্ষণ না মন্ত্রিসভার নতুন করে গঠন না হচ্ছে। এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলীয় সমস্ত পদ থেকে সরানোর দাবি তুলেছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কোনাল ঘোষ। তিনি আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই দাবি জানান। পরে ওই ইস্যুতে শোরগোল সৃষ্টি হলে তিনি এর সংক্রান্ত বার্তা প্রত্যাহার করে নিয়ে এবার দল বিষয়টি দেখছে বলে মন্তব্য করেন এবং সেজন্য আগের টুইটটি তিনি মুছে দিচ্ছেন বলে জানান। এ প্রসঙ্গে আজ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বলছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। স্কুল সার্ভিস কমিশন বা SSC নিয়োগ দুর্নীতি মামলায় গত 23 জুলাই গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে তিনি 10 দিনের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হেফাজতে রয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। চীন আমেরিকাকে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যদি তাইওয়ান সফর করেন তাহলে তার পরিণতি এবং দায়ভার আমেরিকাকে বহন করতে হবে। আমেরিকা এবং চীনের মধ্যে যখন চরম পর্যায়ের উত্তেজনা বিরাজ করছে এবং এ নিয়ে দুই দেশের প্রেসিডেন্ট টেলিফোন সংলাপ করতে যাচ্ছেন, তার আগ মুহূর্তে বেইজিং এই হুঁশিয়ারি উচ্চারণ করল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সাথে যে কোনো সামরিক সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করার জন্য তার দেশ সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। কোরিয়া দ্বীপে যখন নতুন করে উত্তেজনা বেড়ে চলেছে তখন কিম জং এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফ রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাক ও সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানের বিরুদ্ধে বেশ মারাত্মক একটি চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের শুরুতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরাক ও সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানের বিরুদ্ধে এই দুই দেশের কঠোর প্রতিরোধের নানান লক্ষ্য ফুটে উঠেছে। সম্প্রতি ইরাকি কুর্দিস্তানের জাখো এলাকায় তুর্কি হামলার পর মুসেলে তুর্কি কনসুলেট ভবনের কাছে রকেট হামলা হয়েছে। বাগদাদে তুর্কি দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে ইরাকিরা। ইরাকের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ওই হামলার বিষয়ে বৈঠক করেছে। ইরাকের রাজনৈতিক নেতৃবৃন্দ উত্তর ইরাকে তুর্কি সামরিক হস্তক্ষেপের জবাবে অনুরূপ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। তুর্কি সরকার বলছে জাখো এলাকায় গোলাবর্ষণের ঘটনায় কুর্দি পিকেকে গেরিলা দল জড়িত। এই গেরিলা দলকে মোকাবেলা করতেই তুর্কি সরকার উত্তর ইরাকে সেনা মোতায়েন করেছে বলে দাবি করে আসছে। কিন্তু ইরাকিরা বলছেন তুরস্ক তার ভূমি থেকেই কুর্দি গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারে। আসলে কুর্দি গেরিলা দমনের নামে আঙ্কারা ইরাকের গ্যাস সমৃদ্ধ অঞ্চল সোলাইমানিয়া ও মুসেলের উপর দখলদারিত্ব প্রতিষ্ঠার প্রাচীন খাহিশ মেটাতে চায়। এ অঞ্চল থেকে তেল ও গ্যাস পাচারেও ফায়দা লুটছে তুরস্ক। উত্তর ইরাকে তুরস্কের 100টি সামরিক ঘাঁটির 60টি ঘাঁটি তুর্কি সরকার নির্মাণ করেছে গত এক বছরে। এদিকে সিরিয়ার আসাদ সরকার এ পর্যন্ত দেশটিতে তুর্কি হামলা ও সেনা অভিযানের নানা ঘটনায় মোটামুটি নীরব থেকেছে এবং তাকফিরি সন্ত্রাস দমনকেই বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু এখন ওই কাজ শেষ হওয়ায় সিরিয়ার সরকারি সেনারা পুনর্গঠন ও অবস্থান শক্তিশালী করছে। এ অবস্থায় উত্তর সিরিয়ায় তুর্কি সামরিক অভিযানের কঠোর জবাব দেয়া হবে বলে ঘোষণা করেছে দামেস্ক। রাশিয়াও এতকাল সিরীয় ও তুর্কি সরকারের মধ্যে এবং এমনকি ইসরায়েলের সঙ্গে সম্পর্কেও ভারসাম্য রাখতে গিয়ে সিরীয় বাহিনীকে S-300 ও S-400 বিমান প্রতিরক্ষা সিস্টেম ব্যবহারের অনুমতি দেয়নি। কিন্তু এখন ইসরায়েল ইউক্রেন যুদ্ধে কিয়েভের পক্ষ নেয়ায় মস্কো সিরিয়াকে এইসব সিস্টেম ব্যবহারের অনুমতি দিয়েছে। এছাড়াও রাশিয়ায় ইহুদি এজেন্সি বন্ধ করার পদক্ষেপে ক্ষুব্ধ তেল আবিব। ওদিকে ইউক্রেন তুর্কি ড্রোন ব্যবহার করে রাশিয়ার উপর ব্যাপক আঘাত হানায় উত্তর সিরিয়ায় সম্ভাব্য তুর্কি হামলায় তার শোধ নেওয়ার চেষ্টা করবে মস্কো।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। অবৈধভাবে ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। এদিকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ঋণের ভারে জর্জরিত করে দেশকে আজ দেউলিয়াত্বের পথে নিয়ে যাচ্ছে সরকার। এ সম্পর্কে এবারে রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ডলার সংকটের কারণে বাংলাদেশে অর্থনীতি চাপের মধ্যে রয়েছে। ডলার সংকটের এই প্রেক্ষাপটে অবৈধভাবে ডলার মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা সংস্থাটির প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান, ডলারের মূল্য বৃদ্ধির এই সময়ে অবৈধ ডলার মজুতকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। খোলাবাজারে ডলারের সংকট এবং দামের ঊর্ধ্বগতি রোধে ইতিমধ্যেই তৎপর হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে চাহিদার উপরে ভিত্তি করে ডলারের বিপরীতে কয়েক দফায় টাকার অবমূল্যায়ন করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের 10টি দল গতকাল বুধবার রাজধানীর গুলশান, পল্টন ও মতিঝিলের 20টি মানি চেঞ্জার পরিদর্শন করে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করেছে। এদিকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ঋণের ভারে জর্জরিত করে আজকে দেশকে দেউলিয়াত্বের পথে নিয়ে যাচ্ছে সরকার।
চার দিন আগে বলছেন ঋণ লাগবে না, এখন পল্টে নিচ্ছেন যে ঋণ লাগবে, বিদেশিদের হাতে পায়ে ধরা শুরু করে দিচ্ছেন। কিছুদিন আগে পত্রিকায় বলেছে না, হাতির ঝিল সহ সারা দেশে আলোক উজ্জ্বল অনুষ্ঠান করেছে, কেন শতভাগ বিদ্যুতের অনুষ্ঠান করেছে। কোথায় গেলে এখন এই সমস্ত চাপাবাজি, কোথায় গেলে ভেলকিবাজি? এখন তো মানুষের হাতে হারিকেন ধরিয়ে দিচ্ছেন, শহরের মানুষকে ক্ষিপ্ত করছেন না, একটু কম লোডশেডিং করছেন। গ্রামের মানুষের 24 ঘন্টার মধ্যে অন্তত 7 থেকে 8 ঘন্টা লোডশেডিং হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আয়োজিত এক মানববন্ধনে নুরুল হক নূর এসব মন্তব্য করেন। অপরদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আশ্বস্ত করে বলেছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটু কম বেশি হবেই, কিন্তু আমাদের নানা লোকজন রয়েছে যারা এটা নিয়ে নানা রকম মন্তব্য এবং গুজব করে বেড়ায়। আজ বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন উপজেলায় নির্মিত 24টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, আমি মনে করি আমাদের 3 মাসের খাদ্য কেনার যে রিজার্ভ সেটা থাকলেই যথেষ্ট, তবে ভোগ্যপণ্য এবং খাদ্যদ্রব্যের পর নির্ভরশীলতা কমাতে হবে, নিজেদের দেশে উৎপাদন বাড়াতে হবে। সাম্প্রতিক বিশ্ব সংকটের কথা উল্লেখ করে সরকার প্রধান আরও বলেছেন, বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে শুধু রেমিটেন্সের উপরে নির্ভরশীল নয়, রপ্তানি নির্ভর বিদেশি মুদ্রা অর্জনের দিকে আমাদের আরও বেশি মনোযোগ দিতে হবে। আমাদের পণ্য যাতে বিদেশে রপ্তানি হয় সেজন্য পণ্যের বহুমুখীকরণ করা এবং পণ্যের জন্য নতুন নতুন বাজার আমাদেরকে খুঁজে বের করতে হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু আসর।
রংধনু
রংধনু আসরের কাছের দূরে শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো ও সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই স্বীকার করবে যে
মানুষের জ্ঞান খুবই সীমিত, আবার জ্ঞান বলতে যে কি বোঝায় তা বলাও সহজ কাজ নয়। তবে সোজা কথাই বলতে গেলে, কোনো কিছু বোঝার, উপলব্ধি করার, ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানোর, এমনকি কোনো কাজের পরিণতি সম্পর্কে একটা ধারণা করার যোগ্যতার নামই হল জ্ঞান।
এই জ্ঞান অনেক প্রকারের, এমন অনেক জ্ঞান আছে যেই জ্ঞান একান্তই মনীষীবৃন্দ ছাড়া সাধারণ মানুষ বুঝতেই পারেন না, যদি না সে সম্পর্কে তাঁকে ওই জ্ঞানে কোনো ধারণা দেন। পৃথিবীর বুকে যত রকম জ্ঞান আছে সবই সীমিত, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যেই জ্ঞান নবী রাসূলদের দিয়ে থাকেন সেই জ্ঞানের কোনো সীমা নেই।
তবে সীমিত জ্ঞানের অধিকারী মানুষের মধ্যেও যারা অগ্রসর অর্থাৎ তুলনামূলকভাবে বেশি জ্ঞান রাখেন তাদেরকে আমরা পণ্ডিত বা মনীষী কিংবা চিন্তাবিদ বলে থাকি। তো বন্ধুরা, আজকের আসরে আমরা এক জ্ঞানী শাসকের গল্প শোনাব। গল্পের পর থাকবে বাংলাদেশের এক নতুন বন্ধুর সাক্ষাৎকার। আমাদের আজকের অনুষ্ঠানটিও গ্রন্থনা ও প্রযোজনা করেছেন আশরাফুর রহমান। তাহলে কথা না বাড়িয়ে প্রথমেই গল্পটি শোনা যাক।
প্রাচীনকালে একজন জ্ঞানী শাসক ছিলেন, যিনি সাধারণ জ্ঞানের বাইরেও অনেক কিছু জানতেন। এই শাসকের মনের ভেতর অনেক রহস্যই জমা ছিল। রহস্য মানে হলো অজানা জ্ঞান। তবে এমন একটা বিশেষ রহস্য ছিল যে সম্পর্কে অন্য কেউ কিছুই জানত না। সেজন্যে শাসক চাইতেন ওই গুরুত্বপূর্ণ রহস্যের কথা এমন কাউকে জানিয়ে দেবেন যিনি সেই রহস্যের বিষয়টি নিজের ভেতরে ধারণ করবেন এবং মনে মনে লালন করে যাবেন, জনসমক্ষে প্রকাশ করবেন না। কাকে বলা যায় এ নিয়ে ভাবতে ভাবতে দুশ্চিন্তায় পড়ে গেলেন তিনি।
শাসক চাচ্ছেন কাউকে না কাউকে বলে তার দুশ্চিন্তা থেকে কিছুটা হালকা হতে, কেননা এই দুশ্চিন্তাটা তার মাথার ভেতরে পাথরের মতো শক্ত, কঠিন এবং ভারী মনে হতো। কিন্তু যখনই তিনি বিশ্বস্ত লোক নিয়ে ভাবতেন, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা নিকটজনদের কাউকে বলবেন বলে ভাবতেন, তখনই আবার দুশ্চিন্তায় পড়ে যেতেন।
মনে মনে ভাবতেন কাউকে রহস্যের কথাটা বললে তো সে জেনে যাবে তার ভেতরের রহস্য, আর জনগণ যদি তার ভেতরের রহস্যের কথা একবার জেনে ফেলে তাহলে তো জনগণের কাছে তার মান সম্মান মর্যাদা বলতে আর কিছুই থাকবে না, সবই ধুলায় লুটিয়ে পড়বে। এমনকি তাকে এতদিন মানুষ যেই দৃষ্টিতে দেখত, তাকে যেভাবে জানত সেভাবে আর তাকে কেউ দেখবে না, জানবেও না। তাহলে তো জনগণের মাঝে তার ব্যক্তিত্বের আয়নাটুকু ভেঙে কাঁচের মতো টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু রহস্যের ব্যাপারটা নিজের ভেতরে আর ধরেও রাখা যাচ্ছে না।
কি করা যায় কি করা যায়, এরকম ভাবতে ভাবতে একদিন শাসক লোকটি সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে আজ সবাইকে ডেকে বিষয়টা জানিয়ে দেবেন। সিদ্ধান্ত অনুযায়ী তার কাছের লোকজন যারা ছিল তাদের কয়েকজনকে তার কাছে ডাকলেন।
কয়েকজন যখন এলো তিনি তাদেরকে সুন্দর করে বললেন, দেখো তোমরা সবাই আমার নিকটজন, একান্তই আপন। তোমাদের সবাইকে আমি বিশ্বাস করি, তোমাদের উপর আমার একান্ত আস্থা আছে। সেজন্যই আমি চাচ্ছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে পরামর্শ করব। আমার দৃঢ় বিশ্বাস আছে তোমাদের উপর যে তোমরা কিছুতেই বিষয়টা নিয়ে কারো সাথেই আলাপ আলোচনা করবে না, কাউকে জানাবে না। তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, তোমরা তোমাদের একেবারে কাছের মানুষের সাথেও এ বিষয়টি নিয়ে কথা বলো না, তোমাদের নিজেদের পরিবার পরিজনের সাথে তো নয়ই, এমনকি আমার নিজের পরিবারের কারো সাথেও না। তোমরা কথা দাও আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তার রহস্যটা তোমরা সারাটা জীবন নিজেদের মনের ভেতর লুকিয়ে রাখবে। যতদিন তোমরা এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন কারো সাথে তা নিয়ে কথা বলবে না, রহস্যটা কারো কাছে ফাঁস করে দেবে না।
শাসকের একান্ত আপনজনদের একজন বলল, হুজুর, আমাদের উপর আপনি নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন। আপনি যা বলতে চান একেবারে কোনো চিন্তা ভাবনা না করে বলে ফেলুন। আপনি আমাদের উপর 100% বিশ্বাস রাখতে পারেন যে আমরা কারো কাছেই আপনার রহস্যের কথাটা নিয়ে আলাপ আলোচনা করব না। আমরা আমাদের প্রিয় শাসকের পথে নিজেদের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে রাজি আছি, আর সামান্য একটা রহস্যের কথা তো চাই।
শাসক বললেন, ব্যাপারটা হলো যে আমার মনের ভেতরে একটা গূঢ় রহস্য আছে। অনেক কষ্টে, অনেক যত্ন করে এতদিন আমি সেটা আমার মনের ভেতরে পুষে রেখেছি। পুষে রাখতে রাখতে এটা এখন বহন করা আমার জন্য বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, আমাকে ভীষণভাবে দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে। আমি এখন সেটা তোমাদেরকে জানিয়ে একটু হালকা হতে যাচ্ছি। যদি শুনি তোমাদের কেউ রহস্যটা কারো কাছে ফাঁস করে দিয়েছ, তাকে নির্দয়ভাবে মেরে ফেলব, কোনোভাবেই ক্ষমা করা হবে না।
শাসকের স্বজনরা তাকে কথা দিল যে কোনোভাবেই তারা তাদের নিকটজনদের কাছেও ফাঁস করবে না। কথা পেয়ে শাসক এক এক করে রহস্যটা তার বিশ্বস্ত স্বজনদের কাছে ফাঁস করল। তারপর এক এক করে সবার দিকে তাকিয়ে বলল,
যে কথা দিয়েছ তা রক্ষা করো, যারা কথা দিয়ে কথা রাখবে না তাদের জন্য অপেক্ষা করছে কঠিন মৃত্যু। এই রহস্যটা আমি গত 1 বছর ধরে নিজের মনে পুষে রেখেছি, কাউকে বলিনি।
রহস্যের কথা ফাঁস করে দেওয়ার পর ঘটল আসল ঘটনা। শাসক যে রহস্যটা 1 বছর নিজের ভেতর পুষে রেখেছিলেন, স্বজনদের কাছে ফাঁস করে দেওয়ার পর তা পুরো এলাকায় চাউর হয়ে গেল। ফলে সবাই সেই রহস্যটা জেনে গেল। শাসক যখন জানতে পারলেন যে স্বজনরা কথা রাখেনি, রহস্যটা ফাঁস করে দিয়েছে, তখন মনে মনে বললেন, আমার আপনজনেরা আমাকে কথা দিয়ে কথা রাখল না, এমনকি যে রহস্যটা এত দিন আমি পুষে রেখেছিলাম অন্তত একটা দিনও তারা পুষে রাখতে পারল না, অথচ ফাঁস করবে না বলে তারা আমাকে কথা দিয়েছিল। সুতরাং তাদের সবাইকে জল্লাদের হাতে সঁপে দেব।
শাসক রহস্য ফাঁসকারীদের সবার মুণ্ডপাত করার আদেশ দিলেন। এবার শাসকের নিকট জনেরা কান্নাকাটি শুরু করে দিল, অনুনয় বিনয় করতে লাগল। একজন বলল, হে মহান শাসক, আমরা অন্যায় করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন। যারা মহান তারাই তো ক্ষমা করেন। আমরা জানি আমরা যে অন্যায় করেছি সেজন্যে আমাদের মাথা কেটে ফেলা উচিত, কিন্তু আপনি তো মহান শাসক, আপনার মহত্ব দেখিয়ে আমাদের ক্ষমা করে দিন। আমাদেরকে জল্লাদের হাতে তুলে দেবেন না, শয়তান আমাদেরকে প্রতারিত করেছে, আমরা কথা দিচ্ছি আর এমন ভুল করব না।
কিন্তু শাসকের মন গলল না, তিনি বললেন, চুপ করো, আগেও তোমরা কথা দিয়েছিলে কিন্তু কথা রাখনি, তোমরা জানতে কথা ভঙ্গ করার শাস্তি মৃত্যু, তারপরও কথা ভঙ্গ করেছ, তোমার উপর আমার আর কোনো আস্থা কিংবা বিশ্বাস নেই, তোমরা রহস্যের কথা ফাঁস করে দিয়ে জনগণের কাছে আমার মাথা হেট করে দিয়েছ, আমাকে অপমান করেছ। আমি বলেছিলাম কথা দিয়ে কথা না রাখলে অবশ্যই হত্যা করা হবে, তোমাদের মৃত্যু হয়তো অন্যদের জন্য শিক্ষণীয় হবে। এই বলে শাসক জল্লাদের দিকে তাকিয়ে বললেন, তরবারি হাতে নাও আর এক এক করে এই বিশ্বাসঘাতকদের সবার মাথা কেটে ফেলো।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মাঝে এক বয়োবৃদ্ধ লোক ছিলেন, তিনি বললেন, কেন আমাদের হত্যা করছো, তুমি নিজেই তো অন্যায়কারী।
শাসক বিস্ময়ের সাথে বললেন, কি বললে, ভঙ্গ করেছ তোমরা আর অন্যায় করেছি আমি, কিন্তু কিভাবে?
বৃদ্ধ বললেন, হে মহান শাসক, তোমার অন্তর ছিল রহস্যের ধারায় পূর্ণ, তুমি ওই ঝর্ণা প্রবাহের মুখে বাঁধ না দিয়ে সেই বাঁধ বরং ভেঙে দিয়ে কয়েকজনের মাঝে তা জারি করে দিয়েছ। ঝর্ণার সেই ধারা নদীতে পরিণত হল আর নদীর জোয়ারের বন্যা দেখা দিল। এখন এই বন্যাকে তুমি কি করে ঠেকাবে?
শাসক বললেন, কিন্তু আমি তো তোমাদের বিশ্বাস করেছিলাম, তোমরা আমার আপনজন, আমি কি জানতাম যে তোমরা বিশ্বাস ভঙ্গ করবে?
বৃদ্ধ বললেন, গুপ্তজন গোপন গোলাতেই রাখতে হয়, আর গোপন রহস্য পুষতে হয় নিজের ভেতরেই। রহস্যের কথা মুখে না আনা পর্যন্ত নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু একবার মুখ খুললে তা আর নিয়ন্ত্রণ করার সাধ্য থাকে না।
শাসক গভীর মনোযোগ দিয়ে বৃদ্ধের কথাটা শুনে নিজের ভুল বুঝতে পারলেন। ভাবলেন, সত্যি তো, যে রহস্য নিজেই পুষে রাখতে পারলাম না, আরেকজন পুষে রাখবে সেটা ভাবি কি করে। এই ভেবে তার নিকটজনদের উদ্দেশ্যে বললেন,
এই অভিজ্ঞ বৃদ্ধ যথার্থই বলেছেন, ভুলটা আসলে আমারই ছিল। তোমাদের কাছে আমার মনের ভেতরের গোপন রহস্যটা ফাঁস করা ঠিক হয়নি, তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। তবে তোমরা আর আমার স্বজন থাকবে না, কেবল এই বৃদ্ধ ছাড়া, কারণ এই বৃদ্ধ আমাকে পথ দেখিয়েছে।
ছোট্ট বন্ধুরা, তোমরা কি কেউ বলতে পারো রহস্যটা কি ছিল? হ্যাঁ, যে কথাটা বলা হয়নি এবং যা নিয়ে তোমরা এখন ভাবতে বসেছ তাকেই বলে রহস্য।
এই গল্পটি থেকে আমরা দুটি শিক্ষা গ্রহণ করতে পারি। প্রথম শিক্ষাটি হলো, আমাদের এমন কথা বলা উচিত না যা নিজেরা করি না। দ্বিতীয় শিক্ষাটি হলো, কেউ বিশ্বাস করে কাউকে কোনো গোপন কথা বললে তা কোনোভাবেই প্রকাশ করা উচিত না।
বন্ধুরা, তোমরা সবাই এ দুটি শিক্ষা নিজেদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করবে, কেমন?
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, radiotehran1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি ছড়া গান, গিয়েছে ছোট্ট বন্ধু সুরাইয়া আক্তার সাইফা।
মিষ্টি আমার মামুনিতা ঘুম পাড়িয়ে দাও, মিষ্টি আমার আম্মু সোনা ঘুমটা এনে দাও, মিষ্টি আমার মামুনিতা ঘুম পাড়িয়ে দাও, মিষ্টি আমার আম্মু সোনা ঘুমটা এনে দাও। চোখের পাতায় দাও নাদর করে, চুলগুলিতে মিষ্টি আদর ভরে, চোখের পাতায় দাও নাদর করে, চুলগুলিতে মিষ্টি আদর ভরে, প্লিজ মামুনি আদর করে দুষ্টুমি সারাও, প্লিজ মামুনি আদর করে দুষ্টুমি সারাও, মিষ্টি আমার মামুনিটা ঘুম পাড়িয়ে দাও, মিষ্টি আমার আম্মু সোনা ঘুমটা এনে দাও, মিষ্টি আমার মামুনিটা ঘুম পাড়িয়ে দাও, মিষ্টি আমার আম্মু সোনা ঘুমটা এনে দাও।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকার এক নতুন বন্ধুকে। হ্যালো, তোমার নাম কি?
আমার নাম তাহিয়া বাড়ি অরিত্রা।
তাহিয়া বাড়ি অরিত্রা তোমার নাম, বেশ সুন্দর নাম তো। তো তোমার নামের অর্থ কি?
আমার নামের অর্থ তাহিয়া, অর্থ হচ্ছে বাংলার কাছের বন্ধু, বাড়ি অর্থ হচ্ছে ঝর্ণা অথবা পানি, আর অরিত্রা বাংলা অর্থ হচ্ছে যে বিপদে আরেকজনের সাহায্য করে।
অরিত্রা তুমি কোন স্কুলে পড়ো?
আমি আইডিয়াল স্কুল এন্ড কলেজ বনশ্রী শাখায় পড়ি।
কোন ক্লাসে পড়ো তুমি?
ক্লাস 7।
আচ্ছা, পড়াশোনা ছাড়া অবসর সময়ে তুমি কি কি করো?
আমি গান শুনতে আর বই পড়তে বেশি পছন্দ করি।
আজকের আসরে তুমি কি কি শোনাতে চাও?
আমি একটি ছড়া শোনাতে চাই, ছড়াটার নাম হচ্ছে বর্ষা, লিখেছেন আমিনাল আসাদ।
ছড়া শোনাবে? ঠিক আছে, শোনাও তাহলে।
টিনের চালের বৃষ্টি পড়ে ঝুম ঝুম ঝুম, খুকুর চোখে নামে যখন ঘুম ঘুম ঘুম, দুপুর তখন তিনটা বাজে ঠিক ঠিক ঠিক, ঠিক তখনই হাসলো জেরত ফিক ফিক ফিক, কাঠ ঠোকরা ঠুকছে যে কাঠ ঠক ঠক ঠক, মোরগটা তাই উঠছে ডেকে কক কক কক, বাদলা হাওয়া তুলছে আওয়াজ পট পট পট, দৃশ্যটা কি ভিন্ন দেশেতে নট নট নট।
বাহ, তোমার ছড়াটি বেশ ভালো হয়েছে। তো অরিত্রা, তুমি নিশ্চয়ই অবসর সময়ে বেড়াতে পছন্দ করো, তো এ পর্যন্ত কোথায় কোথায় বেড়াতে গেছো তুমি?
আমি আমার মা বাবা ভাইয়ের সাথে বাংলাদেশের কক্সবাজার, রাঙামাটি, চিটাগং, তারপর খাগড়াছড়ি, বান্দরবন, রাজশাহী, আর বাইরে থাইল্যান্ড, কাশ্মীর, মালয়েশিয়া ঘুরতে গেছি।
অল্প বয়সেই তুমি দেশ বিদেশের অনেক জায়গায় ঘুরতে গেছো। তো অরিত্রা, বড় হয়ে তুমি কি হতে চাও?
আমি বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হতে চাই।
মহান আল্লাহ তোমার মনের আশা পূরণ করুন, আমরা এ দোয়াই করছি। তো রংধনু আসরে অংশ নেওয়ার জন্য তাহিয়া বাড়ি অরিত্রা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
আর শিশু কিশোর বন্ধুরা, তোমরা ভালো ও সুস্থ থেকো, আবারও এ কামনা করে গটিয়ে নিচ্ছি রংধনুর আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে।
শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 28 জুলাই বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, রাজনৈতিক দলগুলোর সরব ভূমিকা নিয়ে সংশয় সিইসি, দৈনিক প্রথম আলো। বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটু কম বেশি হবেই বলেছেন প্রধানমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। মাথাপিছু আয় বেশি দেখাতে জনসংখ্যা কম দেখানো হয়েছে বলেছেন মির্জা ফখরুল, দৈনিক মানব জমিন। রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না, দৈনিক যুগান্তর। কেন সমকামিতায় লাগাম টানতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, খাড়ার নামল শাস্তির, মন্ত্রিত্ব থেকে পার্থকে সরালেন মমতা, দৈনিক আনন্দবাজার পত্রিকা। চাকরি প্রার্থীদের সঙ্গে কথা অভিষেকের শুক্রবার বৈঠক, দৈনিক আজকাল। আমার সঙ্গে কথা বলবেন না, সংসদে স্মৃতি ইরানির বিরুদ্ধে প্রকাশ্যেই ফুঁসে উঠলেন সোনিয়া, দৈনিক সংবাদ প্রতিদিন। এবার কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিএনপি অস্তিত্ব ও দলকে রক্ষা করতেই নির্বাচনে অংশ নেবে বলেছেন ওবায়দুল কাদের, এই বক্তব্য সম্পর্কে কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য বিশ্লেষণ করলে এই দাঁড়ায় যে তারা এমন রাজনৈতিক অবস্থা তৈরি করেছেন যে তাতে বিএনপি বাধ্য হবে তাদের অস্তিত্ব এবং দলের অস্তিত্ব দলকে রক্ষা করার জন্য নির্বাচনে অংশ নিতে। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের রাজনৈতিক প্যাচে পড়ে বিএনপি নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে। তার মানে প্রকৃতপক্ষে স্বাভাবিক সুস্থ অবস্থায় বিএনপি নির্বাচনে অংশ নেবে না বা নিচ্ছে না। আওয়ামী লীগের প্যাচের কারণে আওয়ামী লীগের এমন কৌশলিক ভূমিকা রয়েছে যে ভূমিকায় বাধ্য হচ্ছে, এটি প্রকৃতপক্ষে সুস্থতার ইঙ্গিত না। সেই জায়গায় বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় না বা বিগত নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে না ঠিক মতো, এর মানে হচ্ছে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না দেশে, বা তাদের যে শর্ত শরায়ত বা তাদের যে আপত্তি তাদের যে অসুবিধার কথা এই দিকে সরকার বা তাদের রাজনৈতিক বন্ধুরা কান দিচ্ছে না গুরুত্ব দিচ্ছে না, এটি প্রকৃতপক্ষেই সুস্থ রাজনীতির ইঙ্গিত বহন করে না। বাধ্য করে হয়তো বিএনপিকে বা বিরোধী দলকে নির্বাচনে অংশ নেওয়ানো যাবে, কিন্তু তাতে সত্যিকার অর্থে গণতন্ত্র এবং দেশের স্বার্থ রক্ষিত হবে না।
চুক্তি চাইলে আমেরিকাকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে, একথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন হচ্ছে আমেরিকা কোন বাস্তবসম্মত পদক্ষেপ নিতে পারে?
জি, এই বাস্তব পদক্ষেপ নেওয়ার মানে হচ্ছে যে 2015 সালে ইরান এবং ছয় জাতি গোষ্ঠীর মধ্যে পরমাণু চুক্তি সই হয়েছিল, সেই চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে গেছে, তারা আবার এই চুক্তিতে ফিরতে চায়। তাহলে এখানে তো অনেকগুলো শর্ত শরায়ত দেওয়ার কোনো প্রয়োজন নেই, চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল, চুক্তিতে আবার ফিরতে চায়। চুক্তিতে ফেরার জন্য তাদের কাজ কি? যে শর্তের ভিত্তিতে এই চুক্তি সই হয়েছিল সেই শর্তগুলো পালন করা, এখানে নতুন করে অনেক আলোচনা করা, ইরানকে এটা করতে হবে সেটা করতে হবে এত কিছু বলার কোনো মানে নেই। এইগুলো যখন বলা হয় তখন অবাস্তব শর্ত দেওয়া হয়, অবাস্তব কথা বলা হয়। এই জন্যই ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে, অর্থাৎ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে আমেরিকা বা তাদের মিত্ররা সেই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করতে হবে, এটি হলো বাস্তব পদক্ষেপ। তারপরে যে শর্তের ভিত্তিতে পরমাণু সমঝোতা সই হয়েছিল সেই শর্তগুলো মেনে নিয়ে আবার পরমাণু সমঝোতা অনুসরণ করতে হবে, এবং সেই সমঝোতা যদি অনুসরণ করতে হয় তাহলে ইরানের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা তারা দিয়ে রাখতে পারে না, এটি বাস্তব, কারণ চুক্তির এগুলোই ছিল শর্ত। একথা একেবারেই পরিষ্কার এখন, ইরান অযৌক্তিক কোনো দাবি জানায়নি, ফলে যদি পরমাণু সমঝোতা সই করতে হয় এবং পাশ্চাত্যের ভাষায় যদি নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হয় তাহলে আলোচনার ভিত্তিতে দ্রুত গতিতে নতুন করে চুক্তি সই করতে হবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। প্রত্যাশিতভাবে বৃহস্পতিবারের বারবেলায় শাস্তির খাড়া নামল এসএসসি দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের ওপর, যা বৃহস্পতিবার দুপুরের আগেই জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। দুপুরে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরেই এক বিজ্ঞপ্তি জারি করে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের অন্দরের অনুমান, মন্ত্রিত্ব যাওয়ার অর্থ সন্ধ্যার শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে পার্থের দলীয় মহাসচিব পদও যেতে চলেছে, পাশাপাশি তিনি দলীয় মুখপত্রের সম্পাদকের পদটিও হারাতে চলেছেন। এসএসসি দুর্নীতির তদন্তে নেমে যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে গত কয়েকদিনে পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর ফলে সেই ক্ষতি কতটা মেরামত করা যাবে তা এখনো নির্দিষ্ট করে বলতে পারছেন না দলীয় নেতৃত্ব। তবে একটা বিষয়ে তারা একমত, পার্থকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে আমজনতার কাছে দুর্নীতিগ্রস্তদের সঙ্গে আপোষ না করার একটা বার্তা দেওয়া হয়েছে। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে লিঙ্গ বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে বিতর্কে জড়ালেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এই পরিস্থিতিতে সংসদে স্মৃতি ইরানির সঙ্গে বচসায় জড়াতে দেখা গেল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। প্রকাশ্যেই সোনিয়াকে বলতে শোনা গেল, আমার সঙ্গে কথা বলবেন না। বুধবার সোনিয়া গান্ধীকে ইডির জেরার প্রতিবাদে ধর্নায় বসেছিলেন অধীর চৌধুরী সহ কংগ্রেস সাংসদরা। সে সময় এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অধীর দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি না বলে রাষ্ট্রপত্নী বলে বসেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ফুসে ওঠে বিজেপি, আসরে নেমে যান স্মৃতি ইরানি। তিনি বলেন, সোনিয়া গান্ধী দেশের সর্বোচ্চ আইনসভায় একজন মহিলাকে এভাবে অপমানিত হতে দিলেন। তিনি আদিবাসী বিরোধী, দলিত বিরোধী এবং নারী বিদ্বেষী। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। আফগানিস্তানের কাছ থেকে হেরমান্দ নদীর ন্যায্য হিস্সা আদায় করতে পররাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রণালয়কে ইরানের প্রেসিডেন্ট রাইসির নির্দেশ। ইরাকের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মোহাম্মদ সুদানির নাম ঘোষণা, প্রতিবাদে পার্লামেন্ট ভবনে মুক্তাদা ছাত্রপন্থীদের বিক্ষোভ। ডলার কেনাবেচায় কারসাজির প্রমাণ পেলে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হবে, বাংলাদেশ ব্যাংকের হুঁশিয়ারি। এবং ইডির হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূলের মহাসচিব ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবারে সবশেষে পাওয়া একটি খবর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, বন্দি বিনিময় চুক্তি করার জন্য আমেরিকা রাশিয়াকে বাস্তব ভিত্তিক প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, এই চুক্তির আওতায় আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রাইনার এবং পল হোয়েলানকে রাশিয়া মুক্তি দেবে। এর বিপরীতে আমেরিকা রুশ ঠিকাদার ভিক্টর বাউটকে ছেড়ে দেবে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।